হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় পরিচ্ছন্নতা, পরিবেশ এবং পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। আজকের আলোচনার বিষয় যেমনটি আপনারা শুনলেন, পরিবেশ, পরিচ্ছন্নতা এবং পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। আজকের মিডিয়া ফ্রেন্ডলি যুগের লক্ষ কোটি মানুষের দৃষ্টিগোচর হয়েছে বাংলা নিউজ 24 এর একটি ক্যাপশন, যা রীতিমতো আলোড়ন ফেলেছে। ক্যাপশনটি হচ্ছে, বৃষ্টির পানি আর পশুর রক্তে ঢাকা শহরের রাস্তা এখন লাল পানির নিচে। আর একই খবর সোশ্যাল মিডিয়ায় এভাবে এসেছে ফেসবুকে, রক্তাক্ত ঢাকা। তবে বড় বড় শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে এবং বিস্তর প্রশ্ন রয়েছে জলবদ্ধতা এবং আবর্জনা নিষ্কাশন এই ব্যবস্থা নিয়ে বিরাট সমস্যাও রয়েছে এবং প্রশ্ন নানা রকম রয়েছে। আর এই বিষয়কে ঘিরেই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা এবং কলকাতা থেকে তিনজন বিশেষ অতিথি। প্রফেসর নজরুল ইসলাম, প্রেসিডেন্ট সেন্টার ফর আরবান স্টাডিজের প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূগোল বিভাগের, আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রফেসর নজরুল ইসলাম। আরও যোগ দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মোহাম্মদ সাঈদ খোকন, আপনাকে স্বাগতম। আরও যোগ দিচ্ছেন কলকাতা থেকে পরিবেশবাদী এবং পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সুভাষ দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আর সেই সঙ্গে আরো অসংখ্য শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তাদেরকেও আসরে স্বাগত। তবে ইতিমধ্যে আমাদের কাছে ফোন কল আসতে শুরু হয়ে গেছে, ঢাকা থেকে একটি কল এসে গেছে, আমরা কলটি নিয়ে নিচ্ছি।
আমি ঢাকা থেকে বলছি, জাহিদ মুস্তাফা। আমার একটা প্রশ্ন আছে আজকের পরিষদের কাছে। সেটা হচ্ছে যে জনসংখ্যার চাপে ঢাকা মহানগরের পরিবেশ এমনিতেই পরিচ্ছন্ন রাখা খুব কঠিন। তার উপর কোরবানির বর্জ্য অপসারণের বাড়তি কাজে দুই সিটি কর্পোরেশনের কর্মীদের পেরেশানির শেষ নেই। আর আমার প্রশ্নটা হচ্ছে, কি করে বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত ও আধুনিক করা সম্ভব আমাদের ঢাকা মহানগরে? সামগ্রিক অর্থেই বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষ করে এই কোরবানির সময় যে পরিবেশটা তৈরি হয়, এটা আসলে আমাদেরকে সবাইকে ভোগায়। তা আমার প্রশ্নটা হচ্ছে যে, কি করে বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত ও আধুনিক করা সম্ভব, বিশেষ করে কোরবানি ঈদের পরে আমরা আসলে একটা পেরেশানির মধ্যে পড়ি এবং পরিবেশটা খুব হয়ে নোংরা এবং দূষিত হয়ে ওঠে, এটা অসুখ বিসুখ ডেকে আনার সম্ভাবনা থাকে অনেক বেশি।
প্রশ্নটি তো আপনারা শুনলেন। তো প্রথমেই আমি এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কাছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের মাধ্যমে আপনার যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আপনারা জানেন যে গত বছরের কোরবানির সময় আমরা বলেছিলাম যে 72 ঘন্টার মধ্যে আমরা শহরকে পরিষ্কার করবো এবং আমাদের সেই চেষ্টাটুকু জনগণের প্রত্যেক অংশগ্রহণ এবং সম্পৃক্ততার মধ্যে দিয়ে সফল হয়েছে। এবার আমরা বলেছি যে ইনশাল্লাহ আমরা 48 ঘন্টার মধ্যে কোরবানির পশুর যে বর্জ্য উৎপাদন হবে সেটা আমরা 48 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন পরিষ্কার করতে সক্ষম হবে। ইতিমধ্যে আপনার রাত 9টার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের যে বর্জ্য এই কোরবানির সময় প্রায় 18 থেকে 20 হাজার উৎপন্ন হওয়ার একটা আমরা ধারণা করেছিলাম। সেখান থেকে আমরা 18,117 মেট্রিক টন বর্জ্য ইতিমধ্যে অপসারণ করতে পেরেছি, যা আপনার সামগ্রিক ভাবে 35% এর মতো। বাকি বর্জ্যগুলো যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলো ওভারনাইট আসছে রাত্রের মধ্যে আমরা পরিষ্কার করে, আমাদের যে বেড়ে যাওয়ার সময় রয়েছে সেই বেড়ে যাওয়ার সময়ের মধ্যে আমরা আশা করি সপ্তাহ 100 ভাগ আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো। আপনারা জানেন যে এখানে ঈদের 3 দিন ব্যাপী কোরবানি হয়ে থাকে, বিচ্ছিন্ন ভাবে তৃতীয় দিনও কিছু কোরবানি হয়ে থাকে, হয়তো সেই কোরবানির কিছু বর্জ্য থেকে যাবে। এছাড়া পশুর যে হাট গুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণ এলাকাতে বেড়িবাদ সংলগ্ন এরিয়া যেটা রয়েছে সেখানে হয়তো সামান্য কিছু বর্জ্য থাকতে পারে। তবে ওভারঅল আপনার আমি বলতে পারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য আমরা বেড়ে যাওয়ার সময় 48 ঘন্টার পূর্বে ইনশাল্লাহ পরিষ্কার করতে সক্ষম হবে।
ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে যাচ্ছি আমি অধ্যাপক নজরুল ইসলামের কাছে।
মাননীয় মেয়র, যে কথাটি বললেন যে কোরবানির সময়ে, গতকাল কোরবানির প্রথম দিন গেল, আজকেও ছিল কোরবানি, আগামীকালও কিছু হবে, এই যে বিশাল একটি কর্মযজ্ঞ, 18,000 থেকে 19,000 মেট্রিক টন বর্জ্য তারা ইতিমধ্যে সরিয়ে ফেলেছেন, এটি অসাধারণ একটি সাফল্যই আমি বলবো। সাধারণত ঢাকা শহরে 4,000 থেকে 5,000 টন বর্জ্য প্রতিদিন তৈরি হয় এবং সেটা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ তারা এটা অপসারণ করে থাকেন। সেখানে 5,000 থেকে যদি 20,000 টন বর্জ্য একদিনে তৈরি হয়, সেটি অপসারণ করা সত্যি খুব কঠিন কাজ এবং এটি আমার মনে হয় বিশ্বের আর কোনো বড় শহরে এই রকম একটি ঘটনা ঘটে না যে এত বিশাল সংখ্যক পশু কোরবানি হয়, গরু এবং প্রধানত গরু এবং ছাগল এবং অন্যান্য পশু। আমার মনে হয় এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল সিটি কর্পোরেশনগুলোর জন্য এবং তারা এটা মোকাবেলা করছেন। গত কয়েক বছর ধরেই আমি দেখি এটি তারা ভালোভাবেই করেন, এবছরটা মনে হলো যে আরো বেশি তাদের তৎপরতা ছিল, উদ্যোগ ছিল দুই মেয়রেরই। এবং যেটি সবচেয়ে আমার মনে হয় যে তুলে ধরবার মতো, সেটা হলো তারা জনগণকে আরো বেশি সচেতন করতে পেরেছেন। যতটা সিটি কর্পোরেশনের মানুষরা করেছেন ততটাই বা কারো চেয়ে বেশি হয়তো জনগণ নিজেরা করেছেন। আমি আজকে এই প্রোগ্রামে আসবো বলে আমি নিজে শহর ঘুরেও দেখলাম, সকালের দিকে একবার, দুপুরে একবার এবং এই সন্ধ্যায়, আমি কোথাও তেমন কোনো বর্জ্য পড়ে থাকতে দেখি নাই। হয়তো আমি একটু ভালো এলাকা দিয়ে ঘুরেছি, ভালো রাস্তাগুলো দিয়ে, ভালো আবাসিক এলাকার ভিতর দিয়ে, সেখানে তো অবশ্যই পরিচ্ছন্ন, অন্যান্য জায়গায় হয়তো মোটামুটি ভালোই কাজ করেছে, সেটা বলতেই হবে। তবে এই ব্যবস্থাটি আমি যেটা আগেই বলেছি খুবই অস্বাভাবিক, অসাধারণ। একটা জিনিস একই সাথে আমাদের খেয়াল করা উচিত, এই ঢাকা থেকে কিন্তু প্রায় অর্ধেক লোক বাইরে চলে গেছে, প্রায় 1 কোটি লোকের মধ্যে হয়তো 20-30 লক্ষ লোক বাইরে চলে গেছে, তারা কিন্তু গ্রামে গিয়ে কোরবানি দিয়েছেন। যেমন আমার নিজের কথাই বলি, আমি আমার স্ত্রী যে আমাদের কোরবানি সেটা গ্রামে করেছি এবং আমার আত্মীয় স্বজন অনেকেই। তা না হলে কি হতো, 20,000 বর্জ্য টনের উপরে আরো হয়তো 10-15,000 টন অতিরিক্ত হতো। এই ব্যবস্থাটি কিন্তু অন্যান্য পৃথিবীর আর কোন মেগাসিটিতে এটি হয় না, যে প্রায় অর্ধেক লোক একদিন দুদিনের মধ্যে গ্রামে চলে যায়, বাইরে চলে যায়, আবার কোনো কি বলে উৎসবের পরে আবার ফিরেও আসে। তো এই জিনিসটা খেয়াল করবার মতো। আমার মনে হয় বর্জ্য ব্যবস্থাপনা, যেটি প্রথমে আপনি উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় যে কথাগুলো বলা হয়েছে, আমার মনে হয় যে হতে পারে কোনো কোনো এলাকায়, কিন্তু অধিকাংশ এলাকায় কিন্তু এই তাদের যে সাফল্য বা তৎপরতা, এটা আমি বলবো যে যথেষ্ট প্রশংসাযোগ্য। তারপরেও অনেক জায়গায় রয়ে গেছে যেখানে অপরিচ্ছন্ন, অথবা ড্রেনে পায় হয়তো রক্ত ঢুকে গেছে, অথবা অন্যান্য বর্জ্য যেগুলো কঠিন বর্জ্যই এই কোরবানির সময়, সেটাও হয়তো মিশে আছে, কিন্তু অতটা নয় যতটা আমরা আশঙ্কা করেছিলাম। সেই দিক থেকে মেয়র মহোদয় জনাব খোকন নিজে, এটা খুবই দৃষ্টান্তমূলক, তাকে আমি দেখেছি টেলিভিশনে নিজেই তিনি বর্জ্য পরিষ্কার করতে শুরু করেছেন। উত্তরের মেয়র আনিসুল হকও একই রকম দৃষ্টান্ত রেখেছেন। আমার মনে হয় এই ধরনের নেতৃত্ব প্রদর্শন খুবই কার্যকর হয়েছে এবং এটা অত্যন্ত আমরা বলবো যে নগর নেতৃত্বে বা নগর পরিচালনায় একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।
ধন্যবাদ। একই বিষয় নিয়ে যাচ্ছি আমি কলকাতার পরিবেশবিদ এবং কর্মী সুভাষ দত্তের কাছে। সুভাষ দত্ত, আপনি তো আলোচনা শুনলেন এবং প্রশ্নটিও শুনেছেন, তো আপনাদের পশ্চিমবঙ্গের অবস্থা, সার্বিক অবস্থা সম্পর্কে যদি বলেন।
না, আমার তো যা আমি শুনলাম যে সংখ্যা তত্ত্ব যে 18 থেকে 19,000 মেট্রিক টন
ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে, শুধুমাত্র ঢাকা শহর থেকে, এটা একটা বিরাট, হ্যাঁ শুধুমাত্র, এবং সমগ্র বাংলাদেশে তো কোরবানি হয়েছে।
না না, সেটা সেটা সেটাতে আমি আসছি পরে। আমার প্রাথমিক চিন্তার কারণটা হলো যে উনি যে বর্জ্যটা বলছেন 18 থেকে 19 হাজার মেট্রিক টন, এটা হচ্ছে সলিড ওয়েস্ট। কুরবানি থেকে কিন্তু দুই ধরনের ওয়েস্ট হয়, একটা সলিড ওয়েস্ট, একটা লিকুইড ওয়েস্ট, যেটা আপনাদের বৃষ্টির পানিতে হ্যাঁ রক্তের ঢাকা কথাটা যেটা এসছে, তো যে স্রোত, রক্ত স্রোত, সেটা তো নর্দমা এবং আপনার প্রশংসনীয় কাজ করেছেন ডক্টর নজরুল ইসলাম, যেটা বললেন যে উনি নিজে ঘুরে দেখেছেন। তো আমার মনে হয় যে একটা কিন্তু অন্যভাবে ভাবার দরকার আছে। আমরা কিন্তু পরিবেশ এবং সমাজকর্মী হিসেবে আমার মনে হয় আমরা এখানে দুর্গা পুজোর সময় এই ভাসান দিতে গিয়ে এমন ভাবে নদীকে নষ্ট করি, কিন্তু সেখানে আমরা অনেক রকম বিধি নিষেধ, এইসব ধর্মীয় আচার, কুরবানি বলুন বা পুজো বলুন, এগুলো তো হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে, মানুষ এটাকে একটা বিধির মধ্যে নিয়ে এসছে। যখন এটা তৈরি হয়েছিল তখন কিন্তু এই ধরনের মানে আপনার পরিবেশগত প্রতিকূলতা ছিল না। যেমন আমাদের দৈনন্দিন জীবনকে যেমন আমরা পরিবেশ বান্ধব করবো, তেমনি আমাদের রিলিজিয়াস ফাংশন গুলোকেও, ধর্মীয় আচার অনুষ্ঠান গুলোকেও আমরা কিন্তু অনেকটাই পরিবেশ বান্ধব করতে পারি। যদি না করতে পারি তাহলে কিন্তু ওই সৈয়দ খোকন সাহেব যেটা বললেন যে 18,000-19,000 করেছেন ভবিষ্যতে, বা গ্রামে যদি না যেত আরো 5,000-10,000 সলিড ওয়েস্ট হতো, আমি কিন্তু এটা মোকাবিলা করা যাবে না। তার কারণ হলো আমি আমার গর্বের সুবাদে ভারতবর্ষের অনেকগুলো পৌরসভা আমার বা যেগুলো অঞ্চল আছে সেখানে আমি ঘুরে দেখেছি যে এত প্রেশার অফ পপুলেশন, ল্যান্ডম্যান রেশিওটা এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তাতে রোজকার পরিচ্ছন্নতার বজায় রাখাটাই পৌরসভার পক্ষে অসুবিধা। এবং এই রোজকার পরিচ্ছন্নতা রাখতে গেলে পরে কিন্তু শুধু পৌরসভা বা শুধু প্রশাসন উপর নির্ভর করলে হবে না, এটাকে মানুষকে এগিয়ে আসতে হবে। যে আমরা নোংরা করবো কম, আমরা করবো কম, আমার মনে হয় যদি ধরুন আমরা অনেকগুলো সিম্বলিক করি, আমি যখন দুর্গা পুজোতে সবাই দুর্গা পুজোতে জামা কাপড় কিনব, কিন্তু এতে কি হয় ডিমান্ড সাপ্লাই একটা মিসম্যাচ হয়ে যায়। আমি কি করি সিম্বলিক্যালি একটা নতুন গেঞ্জি পরি আর নতুন কোনো জিনিস দুর্গা পুজোতে পড়ি না। তেমনি যে আমরা সিম্বলিক ভাবে আমরা কুরবানি করলাম, কিন্তু কুরবানির পিরিয়ডটাকে 7 থেকে 10 দিন আমরা স্পেন্ড করলাম, এবং কতগুলো ডেজিগনেটেড মানে স্লটার হাউস তো অত হয় না, অত করা সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ডেজিগনেটেড এরিয়া করা উচিত যে সেখানে স্লটিংটা হবে, সেটা করলে কিন্তু ভালো হয়। যেখানে সেখানে যেমন তেমন ভাবে এটা করলে হয়, কিন্তু আমার মনে হয় পরিবেশের ওপর বেলার জল এবং বায়ু দূষণ দুটোই কিন্তু আমরা মোকাবিলা করতে পারবো না। হ্যাঁ, মানুষকেও সেই জন্য সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে, এবং এই মুহূর্তে হয়তো ঢাকার তুলনায় আমাদের কলকাতা অতটা নয়, কিন্তু তাতেও যা হচ্ছে এবং পুরোটাই কিন্তু আমাদের পবিত্র নদী এবং খাল বিলগুলোকে নষ্ট করছে, এবং সেখানে সেখানে একটা কিন্তু জল দূষণ হচ্ছে। মানে বাংলাদেশ এবং মানে কলকাতা পশ্চিমবঙ্গে এরকম আমরা জানি যে শতকরা 50% পানীয় জল বা পানি আমরা পরিশুদ্ধতার অভাবে ভুগছে, এবং তাতে কিন্তু এই যে ধর্মীয় যে সমস্ত রীতি বা আমাদের প্র্যাকটিস গুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা অনেকটাই আরো স্ট্রিম লাইন করতে পারি, অনেক বেশি পরিবেশ বান্ধব করে তুলতে পারি। যদি আমরা না করি তাহলে শুধু পুরসভা বা শুধু প্রশাসন শুধু সরকারকে দিয়ে কিন্তু হবে না। এটা আমি একজন কর্মী হিসেবে এবং পায়ে পায়ে ঘুরে আমি অনেক অঞ্চল এবং জনপদে যাই, গিয়ে দেখি, মানুষের সাথে কথা বলেছি, আমার যা মনে হয় যে আমাদেরকেও এগিয়ে আসতে হবে।
অনেক ধন্যবাদ মিস্টার দত্ত, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় পরিচ্ছন্নতা, পরিবেশ এবং পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। আপনারা ফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন করতে পারেন। ইতিমধ্যে আরেকটি ফোন কল এসে গেছে, নিয়ে নিচ্ছি আমরা। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি শহীদুল্লাহ বাহার মন্টু বিগবিড়ি গাছবাড়া হাতিয়া নোয়াখালী থেকে বলছি। আজকে হ্যালো ওয়াশিংটনের বিষয় খুবই ভালো, খুবই প্রাসঙ্গিক। আমি ফ্যামিলির কাছে আমার প্রশ্ন, আমি মনে করি যে পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমামগণ এক দুই সপ্তাহ আগ থেকে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা আবশ্যক। মুসলিম সম্প্রদায়ের কোরবানি পশু জবাইয়ের পর অসচেতন হয়ে পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলে পারিপার্শ্বিক পরিবেশকে দূষিত করে, এমনকি পানি নিষ্কাশনের পথে কৃত্রিম জলবদ্ধতারও সৃষ্টি করে থাকে। এ সমস্ত কারণে পানিবাহিত রোগ ও বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পারিপার্শ্বিক পরিবেশকে দূষিত করে। আমরা কি করলে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি, এ আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। বীরবিড়ি হাতিয়া থেকে শহীদুল্লাহ বাহার যে প্রশ্নটি করলেন যে এই সমস্যা থেকে কি করে পরিত্রাণ পেতে পারি আমরা, তো প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি আমাদের ঢাকা শহরের মেয়র, দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আপনার কাছে।
ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি পরিবেশটুকু আপনার সুন্দরভাবে যাতে ঢাকা শহরের পরিবেশে বজায় থাকে, বিশেষ করে কোরবানির সময়। এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমি আগে বলেছি প্রায় 18 থেকে 20 হাজার অতিরিক্ত বর্জ্য উৎপাদন হয়, সেই সাথে সাথে দৈনন্দিন যে বর্জ্য আমাদের এলাকাতে প্রায় 2500 থেকে 2700 টন উৎপন্ন হয়। আমরা ইতিমধ্যে বলেছি যে আপনার শতকরা 85% আমরা যাতে পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছে এবং বাকিগুলো আমরা আজকে রাতের মধ্যেই ইনশাল্লাহ পরিষ্কার করবো। তো এই উদ্যোগগুলো আমরা যতটুকু চেষ্টা করে যাচ্ছি যে দুটি বিষয়, একটি হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমরা চেষ্টা করেছি আমাদের প্রথমত প্রাতিষ্ঠানিক সক্ষমতাটাকে বাড়াতে। আমাদের যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী ছিলেন প্রায় 4,500 থেকে 5,000, আমরা অতিরিক্ত 3,000 পরিচ্ছন্ন কর্মী নিয়েছি এবং প্রাইভেট সার্ভিস যে সমস্ত এলাকাতে ছিল, পিসিএসসি আমরা সাধারণত বলে থাকি, সেখানে আমাদের প্রায় 3,000 মেম্বার ছিল, তাদেরকে আমরা ইনক্লুড করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্কফোর্স ছিল। দ্বিতীয়ত আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট ছিল, আমরা আপনার ফায়ার সার্ভিসকে এটার সঙ্গে আমাদের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তাদের কাছ থেকে আমরা ইকুইপমেন্ট সংগ্রহ করেছি, আমাদের সেনাবাহিনী থেকে আমরা ইকুইপমেন্ট সংগ্রহ করেছি, আমরা পুলিশ বাহিনী থেকে ইকুইপমেন্ট সংগ্রহ করেছি, হোয়াটসঅ্যাপ থেকে এবং প্রাইভেট কিছু কোম্পানি রয়েছে সেগুলো থেকে আমরা কিছু ইকুইপমেন্ট নিয়ে আমরা আমাদের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কাটিয়েছি। প্রায় 350 আপনার বিভিন্ন ধরনের যানবাহন এবং যন্ত্রপাতি আমরা এই সমস্ত কাজে ব্যবহার করেছি এবং এই সেই কাজটুকু চলছে। এর সাথে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং জনসম্পৃক্ততা, সেটা এই জিনিসটা ছিল সবচেয়ে বেশি প্রয়োজন, যেটি আমরা এই কোরবানির বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছি। আমরা র্যালি করার মধ্যে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা গণমাধ্যমগুলোতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়েছি এবং আমাদের যে সমস্ত টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে আমরা বিজ্ঞাপন দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। সর্বোপরি আমরা এলাকার মসজিদ যেগুলো রয়েছে সেই মসজিদগুলোতে জুমার নামাজের সময় যে খুতবা হয়ে থাকে, আপনারা জানেন সেই খুতবার আগে এবং পরে আমরা রিকোয়েস্ট করেছি আমাদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদেরকে যাতে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করেন নির্দিষ্ট জায়গায় কোরবানি করবার জন্য, এবং নির্দিষ্ট জায়গায় যদি তারা কোরবানিতে সক্ষম না হন, কেউ যদি বাড়ির আঙিনায় করে থাকেন তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে সেগুলোকে দূষণ মুক্ত করবার জন্য আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার পৌঁছে দিয়েছিলাম আমাদের কাউন্সিলরদের মধ্যে দিয়ে এবং আমাদের যে সমস্ত আঞ্চলিক অফিস রয়েছে সেই অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অলিতে গলিতে ব্লিচিং পাউডার পৌঁছে দিয়েছি। সেই সাথে সাথে আমরা বর্জ্য যেগুলো পশুর বর্জ্য যেগুলো উৎপন্ন হবে সেগুলো যাতে ব্যাগে ভর্তি করে কন্টেনার কিংবা নিকটস্থ ডাস্টবিনে ফেলে সেজন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এবং বিনামূল্যে আমরা লক্ষ লক্ষ ব্যাগ আমরা পৌঁছে দিয়েছি বিভিন্ন বাসায়, যে সমস্ত বাসায় কোরবানি হয়ে থাকে। এই কাজটি আমাদের জনপ্রতিনিধিরা করেছিলেন এবং কোরবানির যে সমস্ত হাট গুলো ছিল, হাটের ওষুধ কেন্দ্রগুলো, সেই ওষুধ কেন্দ্রগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যাগ রেখেছিলাম যারা পশু ক্রয়
বিনামূল্যের ব্যাগ আমরা বিতরণ করেছি। আমি যখন গতকাল আমি নিজের হাতে পরিচ্ছন্নতার যে কাজ আমি সম্পৃক্ত হয়েছিলাম সেখানে আমি নিজে দেখতে পেয়েছি প্রতি জায়গাতে আমাদের যে সমস্ত বিতরণকৃত ব্যাগ সেই ব্যাগে ভর্তি করে আপনার জনগণ আপনার বর্জ্যগুলো ফেলেছে নির্দিষ্ট কন্টেনারে, যার কারণে আমাদের জন্য অনেকটাই সহজ হয়েছে এই দুঃসাধ্য কাজটি করার জন্য। জনগণের সচেতনতা আগে থেকে আমি বলবো অবশ্যই অনেকগুলো বেড়েছে, বিগত দু বছর আগেও যেটি ছিল না ঢাকা শহরে এখন জনগণ ধীরে ধীরে সচেতন হওয়া শুরু করেছে এবং সম্পৃক্ত হওয়া শুরু করেছে। আমরা 504টি স্থান নির্ধারণ করে দিয়েছিলাম কুরবানি করবার জন্য এবং জনগণকে আহ্বান জানিয়েছিলাম সেই নির্দিষ্ট স্থানে এসে কুরবানি করবার জন্য। আমরা যতটুকু আশা করেছিলাম ঠিক ততটুকু আমরা সারা ততটুকু পাইনি, তবে কুরবানির এই নির্দিষ্ট স্থান এটা দ্বিতীয় বছর, সেই অনুযায়ী বেশ কিছু সারা আমরা পেয়েছি। জনগণের বেশ কিছু অংশ নির্দিষ্ট স্থানে এসেছেন, তারা কুরবানি করেছেন সেই স্থানে। আমাদের কুরবানি জবাই করবার জন্য যে বিষয়গুলো থাকে, পশু জবাই করার জন্য যে লোকজন থাকে সেগুলো আমাদের ছিল, সেই কাজগুলো তারা করেছেন। তবে একটা বড় অংশ কিন্তু আপনার নিজের বাসিয়ে বাসার আঙিনায় কিংবা রাস্তায় তারা কুরবানি করেছেন। সেই কুরবানির রক্তগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য আমাদের পরিচ্ছন্নতার কর্মী তারা স্ট্যান্ড বাই ছিলেন, আমাদের পানির গাড়িগুলো স্ট্যান্ড বাই ছিল, যতটুকু সম্ভব আমরা করে দিয়েছি। আমি কালকে সারাদিন মাঠে ছিলাম, আমি বহু জায়গায় দেখেছি যেখানে কুরবানি হচ্ছে লোকজন বাসা থেকে পানির পাইপ করে রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করছে। আমি আমার জনগণকে দেখেছি তারা আগে থেকে অনেক বেশি সচেতন, অনেক বেশি সম্পৃক্ত হয়েছে এবং তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে চেষ্টাটুকু সেটার সংযোগ হয়েছে। আজকে আমাদের প্রফেসর নজরুল ইসলাম স্যার যে কথাটি বলেছেন, তিনি শহরে ঘুরে বেরিয়েছেন, তার সাথে সাথে আমাদের গণমাধ্যম কর্মী প্রচুর পরিমাণে গণমাধ্যম কর্মী এবং লোকজন শহরে ঘুরে বেরিয়েছেন। তারা অবশ্যই স্বীকার করবেন যে আপনার অনেকটাই পরিচ্ছন্ন হয়ে এসেছে আমাদের শহর। আমরা এই শহরকে পরিচ্ছন্ন করবার জন্য যে চ্যালেঞ্জ নিয়ে আমরা নেমেছিলাম অনেক আংশেই আমরা সফল হয়েছি, আর কয়েকটা ঘন্টা বাকি থাকবে। ইনশাল্লাহ আগামীকালকে পুরোপুরি 100% পরিষ্কার শহর আমরা দেখতে পাবো। হয়তো বা কোরবানির তৃতীয় দিন হিসেবে কিছু জায়গায় কিছু লোক কোরবানি করে থাকতে পারে, সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণ যেভাবে সচেতন এবং সম্পৃক্ত হয়েছেন, যার কারণে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়েছে। এই আজকে যতটুকুই অর্জন তার সবটুকুই আমাদের জনগণের বলে আমি মনে করি।
জি, আর তাছাড়াও একটি বিষয় আমরা তো জানি যে প্রথাগতভাবেই বাড়ির সামনে কোরবানি করা হয়ে থাকে এবং হাজার হাজার বছর ধরে এটাই প্রচলিত, তো এই প্রথাকে ভাঙতে হলেও সময়ের দরকার রয়েছে।
আপনি এসেছেন এবং খুব চমৎকার ভাবে জিনিসটাকে আপনি অনুধাবন করতে পেরেছেন যে এই কুরবানির বিষয়গুলো বিশেষ করে ঢাকা এবং ঢাকা শহরের মানুষ,
শুধু ঢাকা শহর নয় আমার মনে হয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায়
সবাই মিলে কুরবানির পশু ক্রয় করতে যান, সেই পশুকে মালা পরিয়ে নিয়ে বাসায় নিয়ে আসেন, এক বাসার কুরবানির পশু আরেক বাসার প্রতিবেশীরা দেখতে যান, একটা উৎসব মুখ আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে
জড়িয়ে রয়েছে
মিশে আসছে। এবং যখন কুরবানি করা হয় তখন বাসার সবাই আপনার এসে সেই কুরবানির দৃশ্য তারা উপভোগ করেন এবং সবাই এটার সঙ্গে সম্পৃক্ত থাকে। এই বিষয়টার থেকে বের করে আনতে আমাদের আরো বেশ কিছুটা
সময় প্রয়োজন রয়েছে।
দ্বিতীয় বছর আমরা যে নির্দিষ্ট স্থান তা ঠিক করেছি, এটা দ্বিতীয় বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছর আমরা করেছিলাম, এটা দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে আমরা পুরোপুরি সবকিছুই আশা করতে পারি না, আমাদের আরো একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের পরিপূর্ণ একটা সফলতা কিংবা পরিপূর্ণ যে আমাদের যে আশা আমরা একটা পরিবেশ দূষণ হবে না এমন একটি এমন ভাবে কুরবানি করবো, সেই ধরনের একটা আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে এবং বাস্তবের দিকে আমাদের আরো চারটা বছর অপেক্ষা করতে হবে এবং কাজ করতে হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো,
নমস্কার।
নমস্কার,
হ্যালো, আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি। আজকের অতিথির কাছে আমার প্রশ্ন হলো, এই যে পবিত্র ঈদুল আজহার পালনের অন্যতম অনুষঙ্গ আমরা জানি কুরবানি, তো এই মতো অবস্থায় সেই ধর্মীয় অনুষঙ্গ পালনের জন্য অনেক ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও অনেক জায়গায় দেখা যায় যেখানে সেখানে এই কুরবানি করা হচ্ছে, ছুরি চালানো হচ্ছে পশুদের ওপর এবং তাতে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে দেখা যায়। তা সেখানে অনেক শিশু উপস্থিত থাকে, তাতে দেখা যায় যে শিশু মনের মধ্যে এবং শারীরিক ভাবেও তারা অসুস্থ হয়ে পড়ছে এবং মানসিক ভাবেও তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে। দৃশ্য দূষণ তো হচ্ছেই, সঙ্গে পরিবেশ দূষণও হচ্ছে। এটার জন্য যদি একটি নির্দিষ্ট কোনো জায়গা, বিশেষ কোনো স্থান যদি বেছে আমাদের যে পুরনগর উন্নয়ন থেকে যদি করা হয়, কলকাতাতেই আমি কলকাতার কথাই বলছি, যে একটি নির্দিষ্ট স্থান বেছে নিল সেখানে শিশুদের প্রবেশ নিষেধ করে সেখানে যদি এই প্রথা চালানো যায়, এটা যদি আমাদের এই পৌর সংস্থা থেকে, বিভিন্ন পৌর সংস্থা থেকে এটা করা হয়ে থাকে তাহলে মনে হয় আমার ভালো হয়। নচেত এই শিশু মনের মধ্যে যে এই বিরূপ প্রতিক্রিয়া যে পড়ছে এটা খুবই খারাপ আমার মনে হয়। এটা এটার একটা এই সমস্যাটা একটা মানে ভীষণ প্রকোপ আকার দিন দিন ধারণ করছে। এটা কিভাবে সমাধান করা যাবে বা কি সমাধানের পথ এটা
ধন্যবাদ সুলগ্না ঘোষ রায়। এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি মিস্টার দত্ত আপনার কাছে।
সুলগ্না ঘোষ রায় যেটা বললেন যে শিশু মনের উপরে প্রভাব, আমার আমার নিজের মাসতুতো ভাই আমার থেকে 2 বছরের ছোট, তার এখন বয়স 63, সে আজ থেকে প্রায় 40 বছর আগে ওই একটা শর্ট প্লটিং হচ্ছিল সেটা দেখে সেই যে মাংস খাওয়া ছেড়ে দিয়েছিল আর মাংসকে ধরতে পারেনি। শুধু শিশু মনের ওপর নয়, আমাদের কিন্তু সাধারণ মানুষের মনেও একটা কিন্তু তার প্রভাব পড়তে পারে। আমার মনে হয় যে ধর্মীয় রীতি যেমন আছে, আমি যেটা প্রথমে বলেছিলাম যে হাজার হাজার বছর আগে যখন এইসব রীতিগুলো আমাদের পূর্বপুরুষরা প্রবর্তন করেন তখন সামাজিক পরিবেশগত আর্থিক ব্যবস্থাটা অন্যরকম ছিল, তো তখনকার আঙ্গিকে হয়তো এটা তেমন কিছু কুপ্রভাব বা অন্য প্রভাব পড়েনি বা পড়তো না, কিন্তু এখন এটা পড়ে, এখন এটা পড়ছে। তো তার জন্য আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে যে মানুষকে শিক্ষিত করে তুলতে হবে, এডুকেশন অফ লাইফ, ভালো মন্দের তফাৎ করতে শেখা। এক বিলম্বর হচ্ছে পভার্টিটাও কিন্তু আমাদের একটা এই যে কেন আপনাদের আজকে টপিক হচ্ছে পরিচ্ছন্নতা, পরিবেশ ও পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, আমারও দায়িত্ব আছে। আমার কার্বন ফুটপ্রিন্ট যেমন আমি কাউন্ট করি, তেমনি আমি যে শহরে যে গ্রামে বা যে নগরে বাস করি সেখানে আমি পরিবেশের ওপর বা সমাজ ব্যবস্থার ওপর আমি কতটা কুপ্রভাব তৈরি করছি বা কতটা সুপ্রভাব ফেলতে পারছি সেটাও কিন্তু আমাকে বিবেচনা করে চলতে হবে। এবং এই বিবেচনা করে চলার শিক্ষাটাই হচ্ছে জীবনের শিক্ষা, এবং আমি মনে করি যে এডুকেশন অফ লাইফ আমাদেরকে সেটাই গাইড করবে। আমি অনেক কথা আমি এই মোহাম্মদ সৈয়দ খোকনের যিনি মেয়র বা ডক্টর নজরুল ইসলাম, ওদের অনেক কথা আমি আমার এই সাথে শুনতে পেলাম না, আমি শিখতে পারলাম না। সৈয়দ খোকন এত মানে বিশাল কর্মকাণ্ড, যে 5,000 মেট্রিক টন রোজগার বর্জ্য সেখানে 18-19,000-20,000 কিভাবে ট্যাকল করলেন আমার ভবিষ্যতে জানার ইচ্ছে রইল। কিন্তু সৈয়দ খোকন সাহেবকে যথেষ্ট সম্মান জানিয়ে বলছি যে যদি এই এই ধরনের জিনিসগুলো বাড়ে এবং তাতে 18-19,000 তুলবে না, কখনো কখনো হয়তো 30-50,000 হয়ে যাবে, তখন আপনার এবং আপনার পুরসভার সামর্থ্যের সাধ্যের বাইরে চলে যাবে। সুতরাং সেটার জন্য জনগণকে বোঝাতে হবে যে ধর্মীয় আচার, সামাজিক আচার বা পরিবেশগত আচার সেগুলো আমরা এমনভাবে পালন করব, আমরা এই পরিবেশ মা প্রকৃতি মাতাকে আমরা বেশি অত্যাচার করব না। আমাদের পরিবেশ মাতা কিন্তু আমাদের উপর খুব পূর্ণ হয়ে রয়েছে, বাংলাদেশে এবং আমাদের কলকাতাতেই শতকরা 60% পানি মানে জল আপনার পানির অযোগ্য, এবং তার মধ্যে এই অযোগ্যতাটাকে আমরা যদি আরো বাড়িয়ে তুলি তাহলে আমাদেরকে ভাবতে হবে, মানুষকে সচেতন হতে হবে। একটা কাঁচি দিয়ে কাপড় বা কাগজ কাটা যায়, তার 2টো উইং থাকে, এমনি এই ধরনের ব্যবস্থা বা অব্যবস্থাকে মোকাবিলা করা বা একে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য কাঁচির যেমন 2টো উইং, আমাদেরও সমাজের 2টো উইং, একটা হচ্ছে জনগণ আর একটা হচ্ছে প্রশাসন। জনগণ এবং প্রশাসন দুটো উইংকেই সমানভাবে আমাদের কাজ করতে হবে, না হলে কিন্তু আমরা এটা আলোচনার স্থলেই থাকবে, আমরা কিন্তু এটা নিরসন করতে পারব না।
আমরা আমরা যাচ্ছি এখন অধ্যাপক নজরুল ইসলাম আপনার কাছে।
হ্যাঁ, আমি শুনছিলাম প্রশ্ন এবং আমাদের মাননীয় মেয়র এবং বিশেষজ্ঞ সুভাষ দত্ত তাদের কথা। আসলে আমরা শহরের বর্জ্য পরিচ্ছন্নতা পরিবেশ এগুলো নিয়ে কথা বলছি। এখানে প্রসঙ্গটা এসে গেছে কোরবানি নিয়ে। কোরবানি এটার অনেক বিষয় আছে এর মধ্যে। প্রথমত এটা একটা ধর্মীয় অনুষ্ঠান মুসলমানদের, এবং দ্বিতীয়ত এটি হয়ে গেছে একটি সামাজিক অনুষ্ঠান, এবং অবশ্যই এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও বলা যায়। আরও যেটি এখন বড়ভাবে চলে এসছে সেটা হলো এটি একটি অর্থনৈতিক কর্মকাণ্ড বিশাল, এবং এই নিয়ে অর্থনীতিবিদরা কিছু আলোচনা করেছেন যে বাংলাদেশে কোরবানিতে কি ধরনের অর্থনৈতিক সংশ্লিষ্টতা আছে। এই যে পশু কোরবানি দেওয়া হয়, এদের প্রতিপালন, এদেরকে বড় করা এবং যে মোটা তাজা করা বলা হয়, এই একটা বিশাল বছর মেয়াদী কর্মকাণ্ড চলতে থাকে, অনেক লোকের সাথে জড়িত। এর যে চামড়া তার উপরে নির্ভর করে বাংলাদেশের চামড়া শিল্প, গোটা চামড়া শিল্প তার 80% বোধ হয় কোরবানির এক দুই দিনেই এটি করছে আর কি, বা প্রস্তুত হচ্ছে। এই জিনিসগুলো আছে, আর অবশ্যই আমাদের আজকের আলোচনা পরিবেশ। তো এখন যে কথাগুলো প্রশ্নগুলো এসছে, আমাদের তো চিন্তা করতে হবে তাহলে যে আমরা এই ধর্মীয় আচার বা অনুষ্ঠানটি কিভাবে পরিবেশ সম্মত ভাবে করতে থাকব বা করব, বা এটার কোন রকমের অন্য হয়তো একটা ব্যবস্থা করা যায় কিনা। এখন যেমন সৌদি আরবে হজ, এই হজ উপলক্ষেই তো আবার এই সময়ই তো কোরবানি হয়। সেখানে কিন্তু যেখানে সেখানে কোরবানি দেওয়া যায় না, শহরের বাইরে কোথাও দেওয়া হয়, এবং সেটা একদম সম্পূর্ণ অন্য ব্যবস্থা। এমনকি মালয়েশিয়াতেও সেটা করা হয়। আমি দেখেছি থাইল্যান্ডে আমি ছিলাম 4 বছর, সেখানেও মুসলিম সম্প্রদায় আছে। সেখানে যখন কোরবানি দেওয়া হতো আমরা অংশগ্রহণ করেছি নির্দিষ্ট কোনো একটি জায়গায়, যেখানে সেখানে নয়। এখন ঢাকার বেলাতে যদি আমরা ধরি একেবারে আজকের বিষয়টি নিয়ে, ঢাকা বা বাংলাদেশের যে কোনো শহর, বড় শহর, যেটি ডক্টর সুভাষ দত্ত বলেছেন আজকে 20,000 টন, কদিন পরে তো 30,000 টন হবে, 40,000 টন হবে, কি করবো আমরা? মেয়র মহোদয় যে কথাটি বললেন সেটা মনে হয় একটা রীতিমতো যুদ্ধকালীন ব্যবস্থা আমরা নিয়েছি। সেখানে সামরিক বাহিনীর লোক অমুক সবই চলে এসছে, সবাইকে নিয়েই করতে হয়েছে, কারণ 2 দিনের মধ্যে সব শেষ করতে হবে। এখন যেটি আমি একজন নগর গবেষক হিসাবে, পরিকল্পনার সাথে যুক্ত একজন হিসাবে আমি বলবো, এটি আমরা বারবার বলেছি, আমরা লিখেছিও, এই কোরবানির জিনিসটা মাথায় রাখতে হবে। নগর পরিকল্পনা, যেমন ঢাকার জন্য নতুন একটি নগর পরিকল্পনা এখন তৈরি হচ্ছে, সেইখানে কেন জায়গা থাকবে না? যেমন খোলা মাঠ থাকবে, সেই খোলা মাঠ তো প্রত্যেক মহল্লায় থাকবে, পাড়ায় থাকবে, ক্রমান্বয়ে ছোট খেলার মাঠ, তারপরে বড় উন্মুক্ত জায়গা, তারপর আরো বড় উন্মুক্ত জায়গা। যদি পাড়ায় পাড়ায় থাকে বা থাকতো, তাহলে সেই উন্মুক্ত জায়গারই একটি খণ্ডে, একটি এলাকায় হয়তো নানা রকমের হয়তো ঘের দিয়ে, পর্দা দিয়ে বা শামিয়ানা টানিয়ে সেইখানে আলাদা করে সেই জায়গাটা মাঠের মধ্যে করা যেত, যেটি আমি বহু বছর দেখেছি, আমি নিজে অংশগ্রহণ করেছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক এলাকাগুলো, সেখানে জায়গা আছে, আমরা সেইখানেই করতাম, নিজেরা সম্পূর্ণভাবে এর সংস্কার সৎকার করতাম, এবং তার যে বর্জ্য সেগুলো আমরা পরিষ্কার করতাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু গিঞ্জি পুরাতন শহরে বা অন্যান্য জায়গায় এই সুযোগটা নেই। তাহলে কি করতে হবে? নগর পরিকল্পনার মধ্যে অবশ্যই জায়গা রাখতে হবে, যেমন ঈদগাহ রাখা হয় যেখানে নামাজ পড়া হয়, যেমন মসজিদ রাখা হয় যেখানে নামাজ পড়া হয়। একইভাবে যেহেতু এই আমাদের যে অনুষ্ঠানটি, যে কোরবানি, এটা থাকবে, এটা তো সহজে পরিবর্তন হবে,
এবং আমার মনে হয় জনগণের মধ্যে আরো সচেতনতা তৈরি করতে হবে, আমাদের
পরিকল্পনায় আনতে হবে।
জি অধ্যাপক নজরুল ইসলাম,
মেয়র মহোদয় উদ্যোগ নিতে পারেন,
আমাদের আরো কলার ফোন করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো
হ্যালো, আমি সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে বলছিলাম। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় খুবই সমসাময়িক এবং অতীব গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলিমদের পবিত্র ঈদুল আজহা উদযাপন চলছে। ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে এবার বিশেষ করে ঢাকা শহরে দুই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবরা যে সকল পদক্ষেপ গুলো নিয়েছেন সেগুলো আসলে চোখে পড়ার মতো। আমি নিজে বেশ কয়েকটি পশু বাজার ঘুরে দেখেছি, সেখানে পশু বিক্রয় ক্রয় বিক্রয়ের সাথে সিটি কর্পোরেশন থেকে দেয়া পলিথিন গুলো তাদেরকে বিতরণ করা হচ্ছিল। তাছাড়াও বিভিন্ন স্থানে দেখেছি নির্ধারিত স্থানে পশু জবাই করার জন্য জায়গা তৈরি করা হয়েছে, ময়লা আবর্জনা ফেলার জন্য ব্লিচিং পাউডার সহ আরো অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারে ঈদটা বিশেষ করে ঢাকা শহরে বৃষ্টির কারণে ঈদের আনন্দ অনেকটাই বিলীন হয়ে গেছে বলে মনে করি। আমি দেখেছি যে ঈদের বিশেষ করে পশু কোরবানির পরে যে সকল ময়লা আবর্জনা গুলো হয় সেগুলো যদি সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ফেলা হয় এবং সিটি কর্পোরেশন কর্তৃক যদি নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে অবশ্যই সেটা শহরবাসীর জন্য খুবই ভালো। এই ঈদে ঈদকে সামনে রেখে আমাদের দেশের আরো একটি বড় খাত, সেটা হচ্ছে চামড়া খাত। এই চামড়া সংগ্রহ, চামড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংরক্ষণের যে সকল নিয়ম নীতি সেগুলো আসলে এই স্বল্প সময়ের মধ্যে মেনে ওঠা সম্ভব হয় না বলে আমি মনে করি। তবে এই বিষয়গুলো যদি আরো দৃষ্টি নেয় সিটি কর্পোরেশন তাহলে আমার মনে হয় শহরবাসীর জন্য পরিবেশটা আরেকটু ভালো হবে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। দীর্ঘ প্রশ্ন, আরেকটি ফোন এসে গেছে, সেটিও নিয়ে নিচ্ছি। হ্যালো,
আমি মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান বাংলাদেশ থেকে বলছি, ঢাকা শহর। আমি ঢাকা সিটি কর্পোরেশনের একজন সদস্য, শিক্ষা ও পরিচ্ছন্ন বিভাগের তাৎক্ষণিক অঞ্চল পাপে। ঢাকা শহরের মেয়র সাইকোগুনকে আমাদের শুভেচ্ছা রইল। কোরবানির বর্জ্য বড়ই অসহ্য। আমার যেটা বলতে চাচ্ছি যে ঢাকা নগর একটা আমাদের রাজধানী, এদিকে পরিষ্কার রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই ওদের অঙ্গীকার, ঢাকা রাখবো পরিষ্কার। আমরা বারবার বলতেছি যে নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাস্তায় ময়লা ফেললেও ফেলার জন্য বিন স্থাপন, দ্রুত কোরবানির বর্জ্য অপসরণে ব্যাগ, ব্লিচিং পাউডার বিতরণ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। জনগণের এগুলি ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে এবং যেখানে সেখানে ময়লা ফেলার যে বদ অভ্যাস আমাদের আছে সেগুলো আমাদের বিনষ্ট করতে হবে। জনগণকে আমাদের সুশিক্ষিত করে তুলতে হবে, বিশেষ করে পরিবেশ সম্পর্কে। আমার প্রশ্ন এটা যে আর কিভাবে পরিচ্ছন্ন রাখার পদক্ষেপ রাখতে পারেন এটি।
অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। তবে আমরা সবই প্রায় একই ধরনের প্রশ্ন, আমাদের কি করা যেতে পারে এই বর্জ্য অপসারণ নিয়ে এবং কিভাবে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে জনগণের মধ্যে। তবে আরেকটি প্রশ্ন এসে গেছে, যেটি পশুর চামড়া সংগ্রহ, পরিষ্কার এবং সংরক্ষণ, তো এই এটা কি করা হচ্ছে? তো প্রথমেই যদি আমি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটাই জানতে চেয়েছে।
পশু চামড়ার সংরক্ষণ এবং আপনারা চামড়া প্রসেস করা কিংবা আপনার বিক্রয়, এই বিষয়গুলো সিটি কর্পোরেশন সাধারণত দেখাশোনা করে না। এই বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। পশুর চামড়া দর নির্ধারণ থেকে নিয়ে শুরু করে, সংগ্রহ থেকে নিয়ে শুরু করে সেটা রপ্তানি পর্যন্ত বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যদি আমাদের কোন ধরনের আপনার অনুরোধ আসে, সেই অনুরোধ থেকে আমরা পালন করতে পারি। পশু যে চামড়া বিক্রয় যে বিষয়টি থাকে, আমরা দেখেছি যে সংগ্রহ করে আপনারা বিভিন্ন এলাকার রাস্তাতে সেগুলোকে আপনার জমা করা হয়ে থাকে। সেখানে আপনার আমাদের বৈচ্ছন্ন যে কর্মকর্তা এবং কর্মচারী তারা থাকেন, সেখানে আপনার বর্জ্য ব্যবস্থাপনা কিছুটা আমাদের জন্য ডিফিকাল্ট হলেও আমরা এবার খুব আপনার সফলতার সঙ্গে সেই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। পশুর চামড়া সংক্রান্ত অন্যান্য বিষয়াদি এটা বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, সুতরাং এই বিষয়টি সম্পূর্ণভাবে তাদের এখতিয়ারভুক্ত, আমাদের এখানে করণীয় খুব একটা থাকে না।
ধন্যবাদ। আমি প্রশ্নটি নিয়ে সুভাষ দত্তের কাছে যাচ্ছি। মিস্টার দত্ত,
আমি শেষ যিনি বললেন ওর নামটা শুনতে পারিনি, লাইনটা একটু ডিস্টার্ব ছিল, কুলবাণী বর্জ্য বলই অসহ্য, সুন্দর কথা কইছেন আপনি, কিন্তু আমার মনে হয় যে আমাদের রোজকারের বর্জ্যটাই বড়ই অসহ্য। তবে আমার মনে হয় যে তার ধর্মগুরু যারা আমাদের বলছেন, মৌলানা মৌলভী যারা বলছেন, তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমরা সমাজকর্মী বা রাজনৈতিক দলের নেতা বা কর্মী যারা যাই বলুন না কেন, বা প্রশাসনের কর্তা ব্যক্তি যা বলুক না কেন, এটা কিন্তু আমাদেরকে এই বিষয়ে লিড করতে পারে কিন্তু আমাদের ধর্মগুরুরা। যদি ধরুন এরকম হয়, আমার তো মনে হয় যে বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রি বা এক্সপোর্টটা 50% এই কুরবানির দিনে হয়, সুতরাং তার একটা ঠিক মতো সংরক্ষণ এই ইন্ডাস্ট্রিটার উপরে একটা চাপ। যদি আমরা এটাকে স্ট্রেট করি 15 দিনের যদি আমরা করতে পারি, হ্যাঁ, আমরা ধর্মগুরুর কাছ থেকে অনুমতি নিলাম, মৌলানা সাহেবকে বললাম, মৌলভী সাহেবকে বললাম, হ্যাঁ, তার কাছ থেকে অনুমতি নিয়ে এক এক দিন এক একটা এলাকায় ডেজিগনেটেড প্লেসে হলো, তাহলে ইন্ডাস্ট্রির পক্ষে মূল্য যেটা বলছিলেন আপনার না ডক্টর নজরুল ইসলাম সাহেব, এই ভীষণ একসাথে যদি একটা অর্থনীতির জুড়ে যুক্ত রয়েছে, সেই অর্থনীতিটাকেও আমরা অনেক স্ট্রিমলাইন করতে পারি। যদি একদিনে বা দুদিনে এই কুরবানি করে পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা এক্সপিরিয়েন্স স্টেজে না নিয়ে গিয়ে আমরা যদি এটাকে স্ট্যাগার করতে পারি, আমরা যদি 7 দিন 10 দিন 15 দিনে
আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হলো শহরের ভেতরেই বা কাছাকাছি ট্যানারি থাকার কারণে পরিবেশ পশুর চামড়ার জন্য ওটাও একটা উঠে এসেছে সোহেল রানার হৃদয়ের
প্রশ্ন। ট্যানারি এবং ট্যানারিতে তো যাবে চামড়া, ট্যানারি তো একটা ক্যাপাসিটি আছে, তো ট্যানারি তো একদিনে 50% সারা বছরের তারা কি করে ট্যান করবে, ট্যানারি মানে তো তারা ট্যানিং করে, তো সেই ট্যানারি ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি জানি, কলকাতায় এখানে রয়েছে, তার উপরে আমি কাজ করেছি। আমি বলছি যে এমনি যে স্লটার হাউস গুলো আছে, ধরুন দৈনন্দিন আমাদের তো খাদ্য হিসাবে তো আমরা তো ই করি, পশুকে নিধন করি বা ওদেরকে স্যাক্রিফাইস করি, তো সেই সেই বর্জ্যটাকেও কিন্তু ট্রিট করতে হবে, ট্রিট করা দরকার, এবং সেটা ডেজিগনেটেড স্লটার হাউসে সেগুলো হবে, তাছাড়া অন্য কোথাও হবে না। আর যেটা এই কুরবানির সময় হাজার হাজার শয়ে শয়ে লাখে লাখে না করে প্রত্যেকটা এলাকাতেই একটা করে ডেজিগনেটেড প্লেস থাকবে, এবং তার দুটো জিনিস, একটা হচ্ছে যে সলিড ওয়েস্ট ও যে এমনি ওয়েস্ট থাকবে, আর হচ্ছে লিকুইড ওয়েস্ট, সেটাও কিন্তু কালেকশন করার জন্য একটা জায়গা ডেজিগনেট করে বাটির নিচে একটা গর্ত করে সেখানে সেখানে জমা করে তারপর সেটা মাটি চাপা দিয়ে দিতে হবে। এছাড়া কিন্তু আমার মনে হয় আমরা এই সমস্যাটার মোকাবিলা করতে পারবো না। আমাদের যতই অসহ্য লাগুক না কেন, সে অসহ্য লাগতে লাগতে হয়তো আমরা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাবে, কিন্তু এটাকে মোকাবিলা করতে হলে সমাজ, মানুষ, ধর্ম, শিক্ষা, দারিদ্রতা সবগুলোকে একসাথে আমাদের, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সবগুলোকে একই বৃত্তে এনে আমাদেরকে একসাথে এগোতে হবে। এবং আমার মনে হয় নিশ্চয়ই মানুষের জন্য তো এইসব ব্যবস্থা, আর মানুষের কল্যাণের জন্য যদি এটা না আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কি ব্যবস্থাটা
আপনি যদি কিছু যোগ করতে চান এর মাঝে।
না, আমি যে কথাটি আগেও বলেছিলাম যে কোরবানির বিষয়টা এটা বহুমাত্রিক ধর্মীয় একটি বিষয়, এবং সুভাষ দত্ত যেমন বলেছেন যে স্ট্যাগার করা যায় কি না, ধর্মে আছে 3 দিন করা যাবে, 3 দিনের মধ্যে এই কোরবানি শেষ করতে হবে, এখন এটাকে 4 দিন 7 দিন করা যায় কিনা এটা আমাদের ধর্মীয় যারা নেতা আছেন তারা চিন্তা
করতে।
আমি বলছি একটা হলো যে এই যে বাংলাদেশ অথবা ইন্দোনেশিয়া এই যে মুসলিম প্রধান দেশগুলো, এখানে শহরে প্রায় 90-95% মানুষ মুসলমান, তারপরেও তো উল্লেখযোগ্য সংখ্যক অমুসলমান নাগরিক আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান।
অধ্যাপক নজরুল ইসলাম, আমাদের হাতে একদম সময় নেই,
বিষয়টাই তাদের কাছে তো গ্রহণযোগ্য হয় না।
জি, অধ্যাপক নজরুল ইসলাম, আমাদের হাতে একদম সময় নেই, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং হ্যালো ওয়াশিংটন আজ এখানেই শেষ হচ্ছে।
শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।